الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله رسول كريم رؤوف الرحيم হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেন, তোমরা যখন কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশা আল্লাহ স্মরণে এসে যাবে। সুবহানাল্লাহ, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান গৌসে পাক রহমতুল্লাহি তালালের বংশধর। আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি এবং আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের অতিথি আবু বকর আত্তারি মাদানী ভাই। আবু বকর ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি, আপনি ভালো আছেন?
আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আমরা জানবো গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলের বংশধারার মধ্যে এক উজ্জ্বল নক্ষত্র অর্থাৎ তিনি রহমতুল্লাহি তাআলা আলের সম্মানিত পিতা সম্পর্কে আবু বকর ভাইয়ের কাছে যাব। গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলের সম্মানিত পিতাকে নিয়ে কিছু বলার জন্য আবু বকর ভাইয়ের কাছে যাব।
আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ আর আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা আলহামদুলিল্লাহ গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলের পিতা মহোদয়কে নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের আলোচনা ইনশাআল্লাহ। আসলে এই দুনিয়ার মাঝে যারা নিজেকে পিতা হিসেবে পরিচয় দিয়েছেন, একজন ব্যক্তি সেও মানুষ গাউসে পাক বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাই, উনার সম্মানিত আব্বা জান, উনার সম্মানিত পিতা মহোদয়, উনি একজন পিতা ছিলেন। কিন্তু আজকে আমাদের সমাজে যদি আমরা দেখি যে আমাদের সমাজের যে আমাদের বাবারা রয়েছেন, আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের এলাকায়, আমাদের দেশে যে পিতা নামক ব্যক্তিরা রয়েছেন, উনাদের আদর্শটা কেমন আর গাউসে পাক রহমতুল্লাহি তাআলার পিতার আদর্শটা কেমন
কেমন ছিল?
সুবহানাল্লাহ। আসলে রিফাত ভাই, গাউসে পাক বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলাই, উনার পিতা ছিলেন একজন নেককার পরহেজগার বান্দা।
নিঃসন্দেহে
উনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, নফল নামাজ, ফরজ নামাজ, উনাদের মন ছিল ক্ষুধাবিরু, সবসময় আল্লাহ তাআলার প্রেমে উনারা মগ্ন থাকতেন।
জি,
আর বর্তমান সময়ে আমাদের এই বর্তমান সিচুয়েশনে আমাদের পিতা নামক ব্যক্তিরা, আপনারা, আমরা চিন্তা করে দেখি যে আমরা কি করছি। কারণ আপনি একজন পিতা, একজন পিতাকে কেমন হওয়া চাই? আর গাউসে পাকের পিতা আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত, যার নাম ছিল, সুবহান, কত সুন্দর নাম,
আল্লাহ আল্লাহ,
আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত, কত সুন্দর নাম। একজন পিতা হচ্ছে একটি আদর্শের নাম, একটি পিতা, একজন পিতা এটা হচ্ছে একটি অনুশ্রুতির নাম, পিতা হচ্ছে এটা একটি আদর্শ, অনুশ্রুতি এবং একটি সাহসের নাম হচ্ছে পিতা, এবং একটি নিজের জীবনটাকে পরিচালনা, বাস্তবায়ন করা, এই সুন্দর জীবন উপহার দেওয়ার নাম হচ্ছে পিতা।
আল্লাহ আল্লাহ। দেখেন আবু বকর ভাই, আমরা যখন হাঁটতে শিখি, একটা ছোট বাচ্চা যখন হাঁটতে শিখে তখন না তার পিতার হাতটা ধরেই কিন্তু প্রথমে হাঁটা শিখে, যখন কথা বলা শিখে নিজ নিজ পিতাকে ফলো করে আমরা কথা বলা শিখি, হাঁটা শিখি, সমাজের মধ্যে আরও যত কঠিন সিচুয়েশন আসুক না কেন তা সম্মুখীন করে, তার সম্মুখীন করে আমরা এগুতে জানি এবং শিখি, আমাদের পিতাকে অনুকরণ করে, অনুসরণ করে। তো আপনি যেটা বলতে লাগলেন যে একজন পিতাকে নেককার হওয়া চাই, একজন পিতা যখন নেককার হয়ে যাবে তখন তাকে আমরা অনুসরণ করে বড় হব, আমরাও নেককার হয়ে যাব।
জি অবশ্যই ইনশাআল্লাহ। আর বলার ছিল গাউসে পাক বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলাই, উনার সম্মানিত পিতার নাম হচ্ছে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত।
জি,
আর এর পূর্বে আমরা অন্য অনুষ্ঠানে শুনেছি বা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দরাও শুনেছেন যে উনার বংশের অনেক ব্যক্তিত্বরা ছিলেন। তো আসলে রিফাত ভাই, যে গাউসে পাক বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলাই, উনার পিতার দিকটা যদি আমরা খেয়াল করি তাহলে আমাদেরকে যেতে হবে কোরআনে পাকের আয়াতের দিকে।
জি জি,
কারণ উনারা এমন একজন ব্যক্তি ছিলেন, এমন এক আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলেন উনারা, ওনারা কোরআন হাদিসের বাহিরে ছিলেন না, কোরআনের হুকুম আহকাম হাদিসের বিধিবিধান ওনারা মেনে চলেছেন। কোরআনুল করিমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, যে হে ইমানদারগণ, তোমরা যারা আল্লাহ তাআলাকে ভয় করো তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও।
হয়ে যাও।
এবং আল্লাহ তাআলাকে ভয় কারা করে? যাদের অন্তরে আল্লাহ তাআলার মহাব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে, তারাই আল্লাহ তাআলাকে ভয়
ভয় করবে।
আর এমন একজন ব্যক্তি ছিলেন গাউসে পাক রহমতুল্লাহ তাআলার পিতা মহোদয়
আল্লাহ আল্লাহ
আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ তাআলা। আসলে ওনার জীবনীতে পাওয়া যায় যে উনি পরহেজগার মুত্তাকি ছিলেন। ওনার জীবনীতে এরকমও পাওয়া যায় যে উনি যখন নামাজ আদায় করতেন মনে হতো, এই যে আমাদের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের পিছনে স্ক্রিনে অনেকগুলো গাছও দেখা যাচ্ছে, এই গাছ সে নড়ে না, স্ট্রেট দাঁড়িয়ে রয়েছে। তো গাউসে পাক রহমতুল্লাহ তাল্লাহের পিতা মহোদয় যখন নামাজ আদায় করতেন, উনি সুজা সটান দেহ নিয়ে উনি এমনভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, মানুষ মনে করতো যে দূর থেকে কেউ মনে করতো একটা পিলার দাঁড়িয়ে রয়েছে। এমন সুন্দর একাগ্রতা, খুলুসিয়াত, একাগ্রতা নিয়ে উনি এভাবে নামাজ আদায় করতেন। ওনারা মুত্তাকি পরহেজগার ছিলেন। এরপরে কোরআনে পাকের তিলাওয়াত, গাউসে পাক রহমতুল্লাহ তাল্লাহের পিতা মহোদয় উনি সবসময় কোরআনে পাকের তিলাওয়াত করতেন, কেনই বা করবেন না? গাউসে পাক রহমতুল্লাহ তাল্লাহের দাদা যান, উনিও একজন আল্লাহর বলি ছিলেন।
আল্লাহ আল্লাহ। আবু বকর ভাই, গাউসে পাক রহমতুল্লাহ তাল্লাহের দাদা যান আল্লাহর ওলি ছিলেন এবং আল্লাহ ভীরু ছিলেন, এজন্য গাউসে পাক রহমতুল্লাহ তাল্লাহের আব্বা যেন আল্লাহ ভীরু হয়েছেন এবং একাগ্র চিত্তে নামাজ আদায় করেছেন। ঠিক তেমনি ভাবে আমরা দেখতে পাই যে আমার হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা একবার যখন নামাজে দাঁড়িয়েছেন, একটা ঘটনা আমার মনে পড়ে গেল যে একটা জিন সাপের বেশে গাউসে পাক রহমতুল্লাহ তাআলার নামাজে ডিস্টার্ব করার জন্য এসেছে। তো গাউসে পাক রহমতুল্লাহ তাআলা ওই সাপকে দেখে ভীত সংকোচ হয় নাই, ওই সাপকে দেখো আমার গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাই তার নামাজের ধারাকে অব্যাহত রেখেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজে যখন তারা দাঁড়াতেন তখন কোনো ধরনের ভীতি তাদের মধ্যে কাজ করতো না, কেননা তারা আল্লাহর সাথে সংলাপ করছেন। তো দেখা যাচ্ছে যে গৌসে পাক রহমতুল্লাহ তালালার আব্বা জান যেমন ন্যাক্কার ছিলেন, গৌসে পাক রহমতুল্লাহ তালালার মধ্যে ওই ন্যাক্কারের বিষয়গুলো ফুটে উঠেছে আলহামদুলিল্লাহ।
আর এরই ধারাবাহিকতায় আমি বলবো যে গৌসে পাক রহমতুল্লাহ তালালার পিতা, উনি তো নামাজি মুত্তাকি ছিলেন।
জি,
সকলেই হয়তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সহ যারাই শুনতে পাচ্ছেন, আপনারা হয়তো একটি ঘটনা শুনেছেন, বাহাজাতুল আসরার নামক কিতাবের মাঝে ওই ঘটনাটা উল্লেখ রয়েছে যে গাউসে পাক রহমতুল্লাহ তালালাই একবার উনি হয়তো ওনার বাবার সাথে উনি জুমার নামাজ অথবা মসজিদে নামাজ আদায় করতে যান। তো ওখানে গিয়ে মানুষের জুতা, দেখুন না আসলে বাস্তব, আপনি একজন পিতা হয়ে আপনার সন্তানকে যেই বিষয়ের শিক্ষা দিবেন সে তাই শিখবে, কারণ আপনি পিতা হয়ে সন্তানের জন্য একটি আদর্শ
আদর্শ,
আর আপনার কাছ থেকে সেই সন্তান আদর্শ শিখবে।
জি জি, এবং আচরণের একটা মানদণ্ড।
জি, তো গাউসে পাক রহমতুল্লাহ তাআলা যখন মসজিদে যেতেন জিলান শহরে, তখন উনি নামাজি যারা মুসল্লি ভিতরে চলে যেতেন, ছোট শিশু বয়সে শৈশবকালে ছোট্ট অবস্থায় উনি যখন মসজিদের সামনে যেতেন, মসজিদের সামনে গিয়ে সকল মুসল্লিদের জুতাকে উনি ভাঁজ করে রাখতেন।
আল্লাহ আল্লাহ,
ছোট্ট বয়সে অলিগনের সর্দার। আর গাউসে পাক রহমতুল্লাহ তাআলার উনার নিজের মুখের বাণীতে পাওয়া যায় যে উনি যখন ছোটবেলা, হ্যাঁ, চারণ ভূমিতে যখন উনি চলে যেতেন, ছোট্টবেলায় উনি যখন কোনো মাঠে ময়দানে খেলার জন্য যেতেন, গাইবি আওয়াজ আসতো যে আব্দুল কাদির, তোমাকে খেলার জন্য পাঠানো হয় না,
তোমাকে এই কাজের জন্য পাঠানো হয় না।
জি, এই কাজের জন্য তোমাকে পাঠানো হয়।
আল্লাহ আল্লাহ।
তো দেখুন তো কেমন পিতা ছিলেন আর কেমন সন্তান। গাউসে পাক রহমতুল্লাহ তাআলার পিতা মহোদয় উনার জীবনীতে বা উনার দৈনন্দিন কাজে বা উনার জীবনীতে এরকম পাওয়া যায় যে গাউসে পাক রহমতুল্লাহ তাআলার পিতা উনি তাহাজ্জুদের নামাজ যখন আদায় করতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যখন তাহাজ্জুদের নামাজ আদায় করতেন তখন অঝোর নয়নে তিনি কান্না করতেন, আর কান্না করে দুনিয়ার কিছু চাইতেন না, উনি এই দোয়া করতেন, হে আল্লাহ তুমি আমার প্রতি রাজি হয়ে যাও।
আল্লাহ আল্লাহ।
তো আসলে প্রিয় ইসলামী ভাইয়েরা দেখুন না, বর্তমান সময়ে আমাদের সমাজে আমার অনেক যুবক ভাইদেরকে আসলে শুনলেও ভালো লাগে,
জি জি জি
অনেক যুবক ভাইরা বলে যে হুজুর আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, কিন্তু এর পিছনে কিন্তু কারণ আছে।
জি জি জি
কারণ হচ্ছে সে তার মনের মাঝে হয়তো একটা নিয়ত, কারো প্রতি কোনো মোহাব্বত ভালোবাসা থাকতে পারে, বা আল্লাহ তাআলার কাছে তার কোনো ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক দিক দিয়ে অথবা ব্যবসা বাণিজ্য যে কোনো যা কিছু আছে অথবা সমাজের কোনো চাহিদার কারণে সে আল্লাহ তাআলার জন্য সে তাহাজ্জুদের নামাজ আদায় করে। কিন্তু না, আমাদেরকে খেয়াল করতে হবে আমাদের সালফে সালেহীন বুজুর্গানে দিন,
জি,
ওনারা ওনারা নিজে সমাজে সামাজিক ব্যক্তি হওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ
আদায় করেন নাই,
ওনারা সমাজে ধনবান শিল্পপতি হওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করেন,
এমনকি কোনো চাহিদা মেটানোর জন্য
নামাজ আদায় করেন নাই। ওনারা নামাজ আদায় করেছেন লিরিদা ইল্লাহ, আল্লাহ তাআলার রেজার জন্য,
আল্লাহর রেজার জন্য,
লিরিদা ই রাসূলিল্লাহ, আল্লাহ আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য ওনারা নামাজ আদায় করেছেন, ওনারা ওইভাবে ইবাদত করেছেন। আজকে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের পরিবারে এরকম চলে এসেছে, আমরা অসুস্থ হয়ে গেলে নামাজ ছেড়ে দিই, নিজের কাজে ব্যস্ত হয়ে গেলে নামাজ ছেড়ে দিই। কিন্তু না, মুসলমান হয়ে কাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাই ওনার আদর্শের মানুষ হয়ে আপনি আমি এই কাজটি করতে পারি না।
জি জি
হ্যাঁ, আপনার আমার বিপদ আপদ মুসিবত আল্লাহ তাআলা আপনাকে আমাকে পেরেশানি দিবেন, কিন্তু এটা ফেস করে আমাদেরকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে হবে। এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা
পরীক্ষা
বলার ছিল। গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাই ওনার পিতা যখন তাহাজ্জুদে নামাজ আদায় করতেন তখন এই দোয়া করতেন, আল্লাহ আল্লাহ রহম্মা রব্বানা তার দিনী, এ আল্লাহ তুমি আমার উপর রাজি হয়ে যাও,
আল্লাহ
এরকম করে দোয়া করতেন। আমার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যারা শুনছি, আসলে বিপদ আসবে, বিপদ নিয়ে বসে থাকলে হবে না, মুসিবত আসবে, মুসিবত মানুষের কাছে বললে হবে না, আপনার আমার সমস্যা আসবে, সমস্যাকে মানুষের দ্বারে দ্বারে কাছে কাছে গিয়ে বললে হবে না, বলতে যদি হয়
আল্লাহকে বলবো,
আল্লাহকে বলবো, আমার রাসূলকে বলবো।
অর্থাৎ সমস্যা আসবে, সমস্যা সমাধানের চেষ্টা করব, পাশাপাশি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব।
জি 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 তো আসলে বাস্তব যে গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি তাআলা আলাই ওনার পিতা মহোদয়ের জীবনের মাঝে উল্লেখযোগ্য আরেকটি বিষয় এরকমও পাওয়া যায় যে উনি একজন কর্মজীবী ব্যক্তি ছিলেন, কর্মজীবী ব্যক্তি ছিলেন, কাজ করতেন, কিন্তু ওনাদের কর্মটাই ছিল ভিন্ন, ওনাদের কর্মটা ছিল আল্লাহ তাআলাকে রাজি খুশি করা।
জি জি
আর আজকে আমাদের কর্ম হচ্ছে আমাদের পেট ভরার জন্য নিজের পরিবারের ভরণ পোষণ করেন। হ্যাঁ, ওনারা নিয়ত, নিয়তের মাঝে সব কিছু।
জি জি
ওনাদের নিয়ত ছিল আল্লাহ তাআলাকে রাজি খুশি করার, সে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে ওনাদের কর্ম করা ছিল।
জি জি
কিন্তু ওনাদের পরিবারে চলছে,
অর্থাৎ ওনারা চাইতো যে আমরা সবসময় একই কাজ করি যে আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার ইবাদত করা, তার ফাঁকে ফুঁকে কি করতো, রিজিকের তালাশ করতো, রিজিকের সন্ধান করতো। কিন্তু আজকে আফসোস, মাদানী চ্যানেলের দর্শক বিন্দুদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আমাদের সিস্টেম এমন হয়ে গিয়েছে যে আমরা শুধু রিজিকের তালাশ করতেছি, কিভাবে ভালো থাকতে পারবো, কিভাবে ভালো খেতে পারবো, সেটার তালাশ আমরা করতেছি, তার মাঝে মধ্যে আমরা ইবাদতের মধ্যে সময় ব্যয় করতেছি। তো আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলার আব্বাজান আমাদেরকে এই শিক্ষা দিয়ে গিয়েছেন যে ইবাদত করো, ইবাদত করো, একাগ্র চিত্তে ইবাদত করো, তার মাঝে মধ্যে ইবাদত করার জন্য তো শক্তি প্রয়োজন আছে না, তো শক্তি প্রয়োজন আছে ইবাদত করার জন্য, তো রিজিকের তালাশ করো। জি আবু বকর ভাই,
জি তো হালাল রিজিক অন্বেষণ করা এটা প্রত্যেক যুবকের জন্য আবশ্যক একটি কাজ, কারণ হালাল রিজিক অন্বেষণ করতে হবে আমাকে আল্লাহ আল্লাহর রাসূলের আদর্শ, আল্লাহ তাআলার ইবাদতকে আমাকে ঠিক রেখে আমাকে হালাল রুজির অন্বেষণ করতে হবে।
এটা টোটালি একটা ভিন্ন বিষয় যে আল্লাহ তাআলার ইবাদত, তো এটা শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা করব, আর এটা যে করার জন্য যে শক্তি লাগবে সেই শক্তি জোগাড়ের জন্য আমরা খাবারের তালাশ করব।
হ্যাঁ জি জি কিন্তু আমরা বর্তমান যুগে এরকম মানুষ নিয়ে নিয়েছে যে আমাকে আগে কাজ করতে,
আগে কাজ করতে,
আগে আমাকে রিজিক আনতে হবে, পরে আমি ইবাদত করব। অনেকে কিন্তু এরকম পাওয়া যায় রিফাত ভাই, অনেকে কিন্তু বর্তমান সময়ে এরকম পাওয়া যায়, দোকানদার, সাধারণ দোকানদার, বিকেলে দেখা হইলে হুজুর আমি আসতেছি, কোথায় যাচ্ছেন? জি আমি মসজিদে নামাজ পড়ে আসি, জোহরের, জোহর আসর মাগরিব একসাথে পড়বো।
আল্লাহ,
এটা কেমন কথা! তো আসলে নামাজ কাজা করার ব্যাপারেও হাদিস শরীফের মাঝে অনেক কথা আসছে, যে হাদিস শরীফের মাঝে যেহেতু আলোচনার প্রাসঙ্গিকতা চলে আসছে না বলেও হয় না, যে হাদিস শরীফের মাঝে এরকম আসছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান কুতিবা ইসমুহু আলা বাবি নারি ফি মান ইয়াদখুলুহা, যে কোনো ব্যক্তি যদি জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে অকারণে ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে কোনো ব্যক্তি যদি একটা ওয়াক্তের নামাজ ছেড়ে দেয়,
কাজা করে,
জি কাজা করে ফেলে, তাহলে তার নামটা জাহান্নামের ওই দরজার চৌকাঠে লিখে দেওয়া হবে, যে দরজা দিয়ে সে জাহান্নামে প্রবেশ করবে। হ্যাঁ, আপনি ব্যবসায়ী ছিলেন, আপনার দোকান ছিল, কিন্তু আপনি পারতেন এই নামাজটা মসজিদে হয়তো এসে পড়তে পারেন নাই, আপনার দোকানে তো পড়ার জায়গা ছিল। আসলে আমরা মনে করি না, দোকানে তো অনেকে আসা যাওয়া করছে, চলাফেরা করছে, নাপাক হয়ে গেছে।
দেখেন আবু বকর ভাই, আপনি যেটা বললেন যে এক ওয়াক্ত নামাজ জেনে বুঝে কাজা করলে জাহান্নামের সেই দরজার মধ্যে তার নাম লিখে দেওয়া হয়, যেই দরজা দিয়ে সে জাহান্নামে প্রবেশ করবে, এটার জন্য কিন্তু এরকম না যে ব্যবসার কারণে ছেড়ে দিলে কোনো সমস্যা নাই, এরকম না, নামাজ আমাকে পড়তেই হবে, কাজা কাজা করা যাবে না।
অতএব আমার মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমার ব্যবসায়ী ভাইরা, চাকরিজীবী ভাইরা, আমরা যে যেখানেই থাকি না কেন, আল্লাহ তাআলার হুকুম, যখনই বলা হবে হাইয়া আলা সালা, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, তখন যেন আমরা নামাজ এবং কল্যাণের খুঁজে চলে যাই। আসলে দেখুন না, একজন আপনাকে মাইকে বলতেছে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, আর আমি কল্যাণ ছেড়ে দোকানে বসে রইলাম,
আমি তো ভাবতেছি এটা আমার জন্য কল্যাণ।
হ্যাঁ, আমি ভাবতেছি এটা আমার জন্য,
আল্লাহ আমার জন্য কল্যাণ কোনটা রেখেছে,
কোথায় রেখেছেন? মাইকে বলা হচ্ছে যে কল্যাণ হচ্ছে মসজিদে আসো, লিসলা, নামাজ পড়তে আসো মসজিদে। তো আসলে আমাদের মন মাইন্ডকে এরকম করতে হবে, আমি যেখানেই থাকি, যেখানেই থাকি, নামাজের সময় হয়ে গিয়েছে, আমি আমার আল্লাহ তাআলার ইবাদত নামাজকে ছাড়বো না ইনশাআল্লাহ। আর এই শিক্ষা হচ্ছে গাউসে পাক রহমাতুল্লাহ তাআলার বাবার আদর্শের শিক্ষা, আসলেই বাস্তব। এরপরে ওনার যদি আমরা ওনার পেশার দিক দিয়ে যাই, যে গাউসে পাক রহমতুল্লাহ তাল্লাহার পিতা মহোদয়, একটা খুবই প্রসিদ্ধ একটি ঘটনা যা অনেকেই জানে, যে উনি একবার এক নদীর তীর দিয়ে যাচ্ছিলেন, নদীর পাশে দিয়ে যাচ্ছিলেন, নদীর স্রোতে ভেসে একটি ফল এসেছিল,
আল্লাহ আল্লাহ
সুবহানাল্লাহ, কিন্তু এই ফলটা নদীর স্রোতে ভেসে এসেছিল, আর মাসালা কিন্তু এরকম দাঁড়ায়, নদীতে যদি কোনো কিছু ভেসে আসে বা ফল বা কোনো কিছু, এটা মনে করেন মালিক, আপনি খুঁজে তো পাওয়া সম্ভব না, কোথা থেকে আসছে স্রোতে, এটা তো সম্ভব না, অতএব এই ফলটা আপনি আমি না খাওয়াটা উত্তম, ঠিক আছে, না খাওয়াটা উত্তম। যাই হোক, তখন কথা হচ্ছে আমার প্রিয় ভাইয়েরা, যে গাউসে পাক রহমতুল্লাহ তাল্লাহার পিতা মহোদয়, উনি কিন্তু খেয়ে ফেলতে পারতেন, কিন্তু উনি ওই সময় কি করলেন,
উনি এই ফলটা খাইছেন, উনি খুব ক্ষুধার্ত ছিলেন, ফলটা খাইছেন, খাওয়ার পর তার চিন্তা হলো, আল্লাহ আমি যে ফল খেয়ে ফেলছি এটা কার ফল খেলাম আমি,
আল্লাহ আমি যে ফল খেলাম এটার মালিক কে, এটার মালিক তো আমি না, এটা এই ফল তো আমার না, কার ফল খেলাম, উনি ফলের মালিকের খুঁজে
বেরিয়ে গেলেন,
বেরিয়ে গেলেন। আসলে দেখুন না প্রাণপ্রিয় ইসলামী ভাইয়ের, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমরা কি করি, রাস্তার পাশ দিয়ে যদি যাই, ফল না এমনিতে গাছের পাতার ব্যাপারে বলতেছি, রাস্তার পাশ দিয়ে আমরা যখন যাই, তখন আমার হাতের হাতের নাগালে একটি গাছ পড়ছে, আমি এটা থেকে একটা পাতা ছিঁড়ে ফেললাম, ছিঁড়ে ও কি করে এমনি মানে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয়, আসলে এটা কিন্তু এই গাছকে কষ্ট দেওয়া হয়। কিয়ামতের দিনে হাদিসে পাকের মাঝে এরকম পাওয়া যায় যে কিয়ামতের দিনে আল্লাহ তাআলার হক মাফ করে দিবেন,
কিন্তু বান্দার হক
মাফ করবেন।
আল্লাহ আল্লাহ।
অতএব আমরা মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমাদের খুবই কেয়ারফুল থাকা দরকার, যে যে কোনো জিনিস, হাজার টাকা লাখ টাকা পরে থাকুক, হ্যাঁ পরে থাকলে আপনি এটা উঠিয়ে নেওয়ার অনুমতি রয়েছে, উঠিয়ে নেওয়ার অনুমতি রয়েছে, কিন্তু আপনি আমি ব্যবহার করতে পারবো না, এর মালিক খুঁজে বের করতে হবে, শরীয়ত এটার হুকুম দিয়েছে।
জি জি।
তো গাউসে পাক রহমতুল্লাহ তাল্লাহার পিতা মহোদয়, উনি বের হলেন মালিকের খুঁজে নদীর তীরে, উনি যখন উনি চলতে লাগলেন, চলতে 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 হঠাৎ করে গিয়ে দেখলেন উনি যেই ফল খেয়েছিলেন সেরকম ফলের একটি বাগান বা গাছ এরকম পাওয়া গিয়েছে, তো উনি মালিক খুঁজলেন, মালিকের কাছে গিয়ে উনি এরকম এরকম ঘটনা বিশ্লেষণ করে বললেন যে এরকম এরকম অবস্থা, আপনি আমাকে মাফ করে দেন,
আল্লাহ
সুবহানাল্লাহ। আর মালিকও উনিও কিন্তু একজন আল্লাহর ওলি ছিলেন,
আল্লাহ
আসলে আল্লাহর ওলিরা কাশফের ক্ষমতা বলে, কাশফের মাধ্যমে ওনারা এমন কিছু কথা, এমন কিছু তথ্য ওনারা জেনে ফেলতে পারেন যা আমরা সাধারণ মানুষেরা সচরাচর জানতে পারি না
এবং আমাদের আকল কাজ করবে।
হ্যাঁ, আমাদের আকলও কাজ করবে না। এটাকেই বলে কারামত। আর কারামাতুল আউলিয়া এ হাক্কুন, ওলামাই কেরাম লিখেছেন যে আউলিয়া কেরামের যে কারামত সংগঠিত হয়, অলৌকিক বিষয় যা আল্লাহর ওলিদের কাছ থেকে প্রকাশ পায়, সেটা সত্য,
সত্য,
সেটা মানতে হবে। তো আমার প্রিয় ভাইরা, যখন গাউসে পাক রহমাতুল্লাহ তাআলার পিতা মহোদয় ঘটনা বর্ণনা করলেন, এরকম এরকম গাউসে পাক রহমাতুল্লাহ তাআলার বাবা ঘটনা বললেন, কার কাছে? উনার নানার কাছে।
অর্থাৎ এই ফলের যে মালিক ছিল তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি, গাউসে পাক রহমতুল্লাহ তাআলার সম্মানিত নানা জান ছিলেন।
জি, পরবর্তীতে নানা হয়েছে।
জি জি জি
জি, এখনো কিন্তু মানে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে
এখনো নানা হন নাই,
এখনো নানা হন নাই। কিন্তু আর সমাজের দিক দিয়ে বা বর্তমানে তো ওনারা নানা হয়ে ফন্তি হয়ে ওনার কথা আলাদা হয়ে গেল।
জি,
তখন ওই সময় উনার গাউসে পাক রহমতুল্লাহ তাআলার নানা ছিলেন উনি, তো আবদুল্লাহ রহমতুল্লাহ তাআলা। তো উনিও কাশফের মাধ্যমে জানতে পারলেন যে এই ব্যক্তি যে একটা ফল খেয়ে নিয়েছে, কিন্তু খুঁজতে 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 মালিকের খুঁজে আমার বাড়িতে আসছে। তো উনার মনে ধারণা এরকম ছিল যে এরকম একজন ফরহেজগার মুত্তাকি মানুষ তো আমার দরকার।
আল্লাহ আল্লাহ,
সুবহানাল্লাহ। তো পরবর্তীতে গাউসে পাক রহমতুল্লাহ তাআলার পিতা মহোদয়কে উনি বললেন যে হ্যাঁ, ফল খেয়েছেন আপনি, আমি এত সহজে মাফ করব না, অথবা মাফ করব শর্ত রয়েছে। শর্ত হচ্ছে আপনাকে আমার বাড়িতে এতদিন, একটা লিমিট দিয়ে দিলেন যে এতদিন আপনি আপনাকে আমার বাড়িতে কাজ করতে হবে।
পরীক্ষা করছেন?
জি, পরীক্ষা।
আল্লাহ আল্লাহ,
এতদিন আপনাকে আমার বাড়িতে থেকে কাজ করতে হবে, যদি কাজ সম্পূর্ণ হয়ে যায় তাহলে আপনাকে আমি ছুটি দিয়ে দেবো, মাফ করে দেবো। বললেন যে ইনশাআল্লাহ, আমি আপনার কথা মেনে নিয়েছি, আমি আপনার এখানে কাজ করব, কাজ করে আপনাকে যেই সময় নির্ধারণ করা হয়েছে এই সময় আমি এখানে দিয়ে আমি মাফ নিয়ে যাব। তো গাউসে পাকের রহমতুল্লাহ তাআলার আব্বা যান ওনার বাগানে এবং ওনার বাড়ির আশপাশে, ওনাকে কাজে রেখে দেওয়া হলো। উনি ওনার আমল তো করছেন, নামাজ, রোজা, বন্দেগি, তাহাজ্জুদ সব আমল করছেন। আর গাউসে পাক রহমতুল্লাহ তাআলার নানা যান উনি শুধু ওনাকে ফলো করতেছেন এবং পর্যবেক্ষণ করতেছেন যে এই লোকটা কেমন, কেমন স্বভাবের, কেমন চরিত্রের। সুবহানাল্লাহ। এমনকি আরেকটা বিষয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, খুব ইন্টারেস্টিং একটি বিষয়, সেটা হচ্ছে কিতাবের মাঝে পাওয়া যায় যে গাউসে পাক রহমতুল্লাহ তাআলার পিতা মহোদয় উনি যখন ওই বাড়িতে কাজ করতেন, আসলে একটা বড় কোনো ফ্যামিলি থাকলে, বড় বাড়ি থাকলে এই বাড়িতে মানুষের আনাগোনা থাকে, আসা যাওয়া থাকে। ওই বাড়িতে অনেক মহিলারা কাজের জন্য আসত। গাউসে পাক রহমতুল্লাহ তাআলার নানাজানের বাড়িতে অনেক মহিলারা, অনেক কাজের মানুষের আসতো, কিন্তু গাউসে পাক রহমতুল্লাহ তাআলার পিতা মহোদয় কোনো সময় কোনো নারীর দিকে চোখ থাকে উনি দেখেননি।
আল্লাহ,
কেমন ব্যক্তি ছিলেন আসলেই রিফাত ভাই, যে বাস্তব কেমন আল্লাহওয়ালা ছিলেন গাউসে পাক রহমতুল্লাহ তাআলার পিতা, কোনো পর নারীর দিকে কোনো সময় ওনারা তাকাননি। এজন্যই তো উনাদের ঘরে আব্দুল কাদের জিলানির
জন্ম হয়েছে। আল্লাহ আল্লাহ।
আজকে আমার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা রয়েছেন, সবার জন্য মেসেজ যে আমরাও চিন্তা করি বর্তমান সময়ে ফেসবুক, ফেসবুক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। এই যুব সমাজ ফেসবুকের মাধ্যমে বিভিন্ন বান্ধবী, বিভিন্ন ধরনের ফ্রেন্ডের সাথে এরকম চ্যাট করে, রিলেশনশিপ করে। আসলে কিন্তু এটা আমার গাউসে পাকের আদর্শ না, এটা আমার গাউসে পাকের বাবার শিক্ষা না।
জি জি,
আমার গাউসে পাকের বাবার শিক্ষা হচ্ছে নিজে তাকুয়াবান হওয়া, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া, মানুষকে তাকুয়ার পথে নিয়ে আসা, মানুষকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য উদ্বুদ্ধ করা। এটা হচ্ছে আমার গাউসে পাক রহমতুল্লাহ তাআলার বাবার শিক্ষা। পরবর্তীতে গাউসে পাক রহমতুল্লাহ তাআলার পিতা মহোদয় যখন ওই বাড়িতে ছিলেন, ওনার আমল, আখলাক, এত সুন্দর চরিত্র, আদর্শ, পরহেজগার, মুত্তাকি দেখে উনি আর হাতছাড়া করলেন না। উনি ওনার মেয়ে হযরত উম্মুল খায়র ফাতিমা রহমতুল্লাহ তাআলা আলাইহা উনাকে বিবাহে আবদ্ধ করার জন্য প্রস্তাব পাঠাইলেন।
প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবু বকর ভাইয়ের কাছ থেকে আমরা জানলাম আমার গাউসে পাক রহমতুল্লাহ তাআলার আব্বাজান কেমন খোদা বিরু ছিলেন, আল্লাহ তাআলার প্রতি তার কেমন মায়া মহব্বত ছিল, এবং গাউসে পাক রহমতুল্লাহ তাআলার আব্বাজান কেমন পরের হকের প্রতি কেমন সচেতন ছিল, আর এই গুণগুলো যখন আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলের নানাজান দেখলো এবং কিছুদিন মনিটরিং করার পর আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলের কাছে তার সম্মানিত নানাজান তার মেয়েকে অর্থাৎ উম্মুল খায়ের মা ফাতেমাকে তুলে দিলেন, এবং গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলের আব্বাজান এবং গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলের আম্মাজানের শুভ বিবাহ সম্পন্ন হলো। এরই ধারাবাহিকতায় এই ধরাধামের মধ্যে তাশরিফ নিয়ে এলেন আমাদের প্রিয় গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই। আজকে এই পর্যন্তই, কেননা সময় আমাদের কাছে আর নেই, তো ইসলামী ভাইয়েরা আবারও দেখা হবে গৌসে পাক রহমতুল্লাহি তাআলা এর বংশধারার এই অনুষ্ঠানে অন্য এক পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু।